শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশের রাত 10টা, ভারতের রাত 9:30। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএনপি কালো পতাকা দেখাতে পারল না, পুলিশের গরম পানি ও টিয়ার সেল অভিযানে আহত হন অনেকেই।
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
আগামী 26 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 24টি দেশের শান্তিরক্ষীদের 2 সপ্তাহব্যাপী অনুশীলন।
এছাড়াও শুনবেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বিশ্লেষণ।
যে ক্ষেত্রে ভালো হয়েছে সেটা তো সরকার প্রশংসার দাবি তার অবশ্যই, আর যে সমস্ত ক্ষেত্রে মানে বিশেষ করে নারী এবং শিশুদের প্রতি যে সহিংসতা, কোনো কোনো ক্ষেত্রে সেটা সহ্যই করা যায় না।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। আজ শনিবার সিরীয় বিদ্রোহীদের অধিষ্ঠান পূর্বাঞ্চলবর্তী গোতা ছিটমহলে আর এক প্রস্থের বিমান হামলা হয়েছে। এতে নিহত হয়েছে কম হলেও 24 ব্যক্তি এবং এতে করে এখন গত সপ্তাহের সংখ্যা অসামরিক প্রাণ বিনাশের হিসেব 5-6 বেশিতে গিয়ে দাঁড়ালো। এর ভেতরে ছোট ছোট বাচ্চার সংখ্যা 120 বেশি, ব্রিটিশ ভিত্তিক মনিটরিং গ্রুপের তথ্যে এটা জানা গিয়েছে। শনিবারের সপ্তাহব্যাপী বোমা হামলায় সিরিয়া সরকার ও রাশিয়ার একটানা অভিযানের পর প্রথম যারা উদ্ধার অভিযানে হাজির হন তাঁরা মৃতের সংখ্যা গুনে দেখবার সময়টুকুও পাননি বলে জানিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যে তামাম সিরিয়া জুড়ে 30 দিনের অস্ত্রবিরতি এবং শহরে নগরের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের সম্বন্ধীয় খসড়া একটি প্রস্তাব বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মতৈক্যে পৌঁছুতে ব্যর্থ হয় গতকাল শুক্রবার। ঠিক হয়েছে আজ শনিবার আবার বৈঠক হবে ভোটাভুটির জন্যে। নিরাপত্তা পরিষদে শুক্রবার সকালেই ভোটাভুটির চিন্তাভাবনা কূটনীতিকদের ছিল, কিন্তু রাশিয়ার দুশ্চিন্তা উদ্বেগ নিয়ে এবং প্রস্তাবের বাক্যাংশে সংশোধনী বিষয়ে কথাবার্তা আলোচনা দীর্ঘায়িত হয়ে যাওয়ায় সেটা আর হতে পারেনি। কুয়েতি কূটনীতিকের সঙ্গে মিলে আলোচনা পরিচালনার নেতৃত্বে রয়েছেন সুইস রাষ্ট্রদূত ওলফ স্কুগ। তিনি বললেন, ঐকমত্যের কাছাকাছি পৌঁছিয়েও মতপার্থক্য আমরা দূর করতে পারিনি পুরোপুরি।
I am trying to facilitate a meaningful outcome of this Security Council.
আপাত দৃষ্টিতে হতাশাগ্রস্ত ক্ষুব্ধ ক্রুগ বললেন, পরিস্থিতি যা জানিয়েছে ওখানকার তাতে অস্ত্রবিরতি হওয়াই দরকার, তবে হ্যাঁ কাজ এগিয়ে চলেছে, শনিবার দুপুর নাগাদ পরিষদ আবার অধিবেশন বসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাঁর কথায় এ যাবৎকালের সবচেয়ে বেশি দফার বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করবার পর হুঁশিয়ারি উচ্চারণ করলেন এই বলে যে এতে কাজ না হলে দ্বিতীয় দফা উঠে আসবে। হোয়াইট হাউসে সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এ বিধিনিষেধে কাজ না হলে আমাদের হাতে দ্বিতীয় প্রস্থ রয়েছে এবং ওই দ্বিতীয় দফা খুবই চড়া কিছু হতে পারে। ট্রাম্প নির্দিষ্টভাবে ওই দ্বিতীয় প্রস্থ বলতে কী বোঝাতে চেয়েছেন সেটা বলেননি, শুধু এটাই উল্লেখ করেছেন যে ওটা হবে খুবই দুর্ভাগ্যজনক, সময়ই তার অবস্থা বাতলাতে পারবে। এর আগে ওই শুক্রবারই ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচণ্ড বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করেন। ওই বিধিনিষেধে 56টি বিষয় সামিল রয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গতকাল শুক্রবার 2টি গাড়ি বোমার বিস্ফোরণে কম হলেও 38 ব্যক্তি নিহত হয়েছে। সরকারি সূত্রে এ খবর জানানো হয়, এতে জখম হয়েছে অন্ততপক্ষে 30 জন। আমিন অ্যাম্বুলেন্সের ডক্টর আব্দুল কাদির আব্দিরহমান আবদান জানিয়েছেন, ওই বোমা আক্রমণের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্রাসাদ এবং একটি হোটেল। আদান বলেছেন, হতাহতদের অধিকাংশই ছিল অসামরিক লোকজন। প্রথম বিস্ফোরণ ঘটে দেশটির গোয়েন্দা বিভাগীয় সদর কার্যালয়ের কাছাকাছি, আর দ্বিতীয়টি ঘটে কয়েক মিনিট পরেই একটি চেকপয়েন্টে, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রায় 300 মিটার দূরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ দিয়ে। আর শাবাব জঙ্গি গোষ্ঠী এর দায় দায়িত্ব দাবি করেছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
26 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 24টি দেশের শান্তিরক্ষীদের 2 সপ্তাহব্যাপী অনুশীলন। শনিবার ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানিয়ে বলেছে, শান্তিদূত 4 নামের এ অনুশীলনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড। জহুরুল আলম জানাচ্ছেন তার রিপোর্টে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং বিপসটের প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তুফাইল আহমেদ বলেছেন, অনুশীলনে ২৪টি দেশের ১৩০০র উপর সেনা সদস্য অংশ নেবেন। তিনি বলেন, গাজীপুর জেলায় রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বিপসটে অনুশীলন শান্তিদূত ৪ অনুষ্ঠিত হবে। ২০০২, ২০০৮ এবং ২০১২ সালে বাংলাদেশে এ ধরনের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদের কৌশলগত এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি করাই এই অনুশীলনের উদ্দেশ্য। বাংলাদেশ ছাড়াও যে সকল দেশ এই অনুশীলনে অংশ নিচ্ছে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি কালো পতাকা দেখাতে পারেনি। বেগম জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা দেখানোর কর্মসূচি দিয়েছিল তিন দিন আগে। শনিবার সকালে যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রস্তুতি চলছিল, ঠিক তখনই পুলিশ লাঠি পেটা শুরু করে নেতাকর্মীদের। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো উস্কানি ছাড়াই পুলিশ তাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। পুলিশ অবশ্য বলছে, কালো পতাকা কর্মসূচির কোনো অনুমতি ছিল না। এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার নানাভাবে তাদেরকে উস্কানি দিচ্ছে। তারা চাচ্ছে বিএনপি জাতীয় শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে যায়। অনুমতি প্রসঙ্গে বলেন,
এই কর্মসূচির অনুমতি লাগবে কেন? আর সব কর্মসূচি আমাদেরকে অনুমতি নিতে হবে কেন? আমরা গণতান্ত্রিক একটা কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হবে। আর আমরা তো রাস্তা ব্লক করিনি, ১৪৪ ব্রেক করিনি, ফুটপাতে দাঁড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না কালো পতাকা দেখিয়ে? এটা মৌলিক ব্যাপার একটা।
দুপুরে অপর এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালো পতাকা কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। ওদিকে কারাবন্দী খালেদা জিয়ার জামিন আবেদনের উপর আগামীকাল রোববার বেলা ২টায় হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, বাংলাদেশে জঙ্গি সংগঠন জেএমবি এবার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের কারিগর তৈরির ওপর বেশি জোর দিয়েছে। আর মুর্শিদাবাদ থেকে জঙ্গি নূরকে গ্রেফতারের পরই এ কথা জানতে পেরেছে টাস্ক ফোর্স। জানাচ্ছেন কলকাতা থেকে তার রিপোর্টে পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে নূরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই এসটিএফ সূত্রের খবর। সংগঠনের নূর বিস্ফোরক বিশেষজ্ঞ বলেই পরিচিত। বেশ কিছুদিন আগে বুদ্ধগয়ার বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত আইইডি তার হাতেই তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইইডি গিয়েছে বলেও খবর এসেছে আধিকারিকদের কাছে। ইতিমধ্যে ধৃত ব্যক্তিকে ব্যাংশাল আদালতে তোলা হয়েছে এবং বিচারক আগামী ৫ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশও দিয়েছেন। এসটিএফের কর্তারা জানতে পারেন, সীমান্তের ওপারে থাকা জেএমবির চাইরা চাইছে এ রাজ্যেও আরও বেশি করে বিস্ফোরক বিশেষজ্ঞ তৈরি করতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমারের সংঘাত বিক্ষুব্ধ রাখাইন প্রদেশের রাজধানী সিথুয়ে শহরে আজ শনিবার তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। একটির আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছেন, তবে আর কোনো হতাহতের কোনো খবর জানা যায়নি। পুলিশ সূত্রে বলা হচ্ছে, বোমাবাজির পেছনে কার বা কাদের হাত ছিল পুলিশ সেটা খতিয়ে দেখছে। এরই তিন দিন আগে উত্তর পূর্বাঞ্চলের লাসিও শহরের এক বোমার বিস্ফোরণে দুই ব্যাংক কর্মী নিহত হন এবং প্রায় ডজন দুই লোক জখম হন। ওতে ওখানটায় বেশ কিছু জাতিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত দুর্বৃত্ত গ্রুপ মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে লড়ে চলেছে। এই গত মাসেই প্রাচীন শহর মারাউক উতে স্থানীয় পুলিশ বাহিনী প্রতিবাদরত বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বী অন্তত ৭ ব্যক্তি প্রাণ হারায়। মিয়ানমারের সংঘাত বিক্ষুব্ধ রাখাইন রাজ্যে এই গেল আগস্টেই রোহিঙ্গা মুসলিম বিপ্লবীদের ওপর সামরিক বাহিনীর প্রচণ্ড হস্তক্ষেপের প্রেক্ষাপটে প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা বাধ্য হয়ে পালিয়ে যায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আশ্রয়ের সন্ধানে। মিয়ানমার বলে, তাদের বর্ণনায় মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার আইনসিদ্ধ অভিযানই পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর এহেন সামরিক অভিযানকে জাতি নির্মূল অভিযান রূপে আখ্যায়িত করেছে। কিন্তু হলে কি হবে? নোবেল শান্তি পুরস্কার জয়ী অন সান সুচির সরকার জাতিসংঘ তদন্তানুসন্ধানীদের বা অপর কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক কাউকেই সংঘাত বিক্ষুব্ধ অঞ্চলে ঢুকতেই দিচ্ছে না। আফগানিস্তানে একটানা বেশ কিছু আত্মঘাতী বোমার বিস্ফোরণ এবং জঙ্গি হানা ডজনকে ডজন লোকের মৃত্যুর কারণ হয়েছে এবং এগুলো ঘটেছে আন্তর্জাতিক গ্যাস সরবরাহ পাইপলাইনের দীর্ঘ প্রতীক্ষিত আফগান অংশের নির্মাণ কাজ শুরুর একদিন পরেই। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র বলেছেন, আজ শনিবার কাবুলে আত্মঘাতী এক বোমা হামলাকারী নিজ দেহে বিস্ফোরণ ঘটিয়ে কম হলেও 3 ব্যক্তির প্রাণ বিনাশ করেছে এবং এ ঘটনায় বেশ অনেক কজন জখম হয়েছে। খবর শেষ হলো।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। ২০১৮ সালের শেষ নাগাদ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা রাজনৈতিক পরিস্থিতিকে এদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অশ্বিনী সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতি বিশেষজ্ঞদের সাথে কথা বলে রিপোর্ট করছেন জহুরুল আলম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2014 সালের মতো 2018 সালেও যদি একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা শুধু গণতন্ত্র এবং রাজনীতিবিদদের ওপর জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে যে কঠোর অবস্থান নিয়েছে, জনমনে তা আতঙ্ক এবং শঙ্কার সৃষ্টি করেছে। বিএনপি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচনও হতে দেবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগও সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের আমলেই নির্বাচন হবে, তাতে কেউ অংশ না নিলে সরকারের করার কিছু নাই। সম্প্রতি একটি দুর্নীতির মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়ার সাজা হওয়ায় আগামী সংসদ নির্বাচনকে ঘিরে আরও জটিলতার সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার সাজার কারণে নির্বাচন নিয়ে বিএনপি আরও শক্ত অবস্থানে চলে গেছে। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা করা হয়েছে তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য। বিএনপি নেতারা সাফ জানিয়ে দিয়েছে, খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। নির্বাচন কমিশনের মতে বিএনপি নির্বাচনে অংশ না নিলে তা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। দেশের সুশীল সমাজও চায় অংশগ্রহণমূলক একটি নির্বাচন। আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায়। রাজনৈতিক বিশ্লেষকরা 2014 সালের নির্বাচনকে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখছেন। ওই নির্বাচনটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্যতা পায়নি। দেশের এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন,
আপনারা সকলেই জানেন যে গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা। রাজতন্ত্র, সামন্ততন্ত্র, সমাজতন্ত্র সবকিছু অতিক্রম করে পৃথিবীর মানুষ সভ্যতার এই পদপিঠে দাঁড়িয়ে গণতন্ত্রকে তাদের সর্বশেষ পন্থা হিসেবে গ্রহণ করেছে। তৃতীয় বিশ্বে যদিও গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি, তবু এই গণতন্ত্রকে মডেল হিসেবে গ্রহণ করে, শাসন ব্যবস্থার মৌলভিত্তি হিসেবে গ্রহণ করে পৃথিবীর জাতিসমূহ অগ্রসর হচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 1971 সালে বাংলাদেশের অভ্যুত্থানের পিছনে এই গণতন্ত্রের ঘাটতি থাকার কারণে পাকিস্তানের পাকিস্তানের অস্তিত্ব বিলিয়ে বিলীয়মান হয়েছে। ওই সময় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় গণতন্ত্রের কথা বলে আসছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের ওই অংশে যদি আমরা আসি তাহলে আমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে যে সামরিক শাসনের পরবর্তী কালে ত্রিদলীয় ঐক্য জোটের মাধ্যমে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য বাম ধারার রাজনীতিগুলো নিয়ে যে জোট বা ঐক্য গঠিত হয়েছিল তার মূল মন্ত্র ছিল সংসদীয় রাজনীতি। সংসদীয় রাজনীতি মানেই হচ্ছে যে সব মাল্টিপল পার্টিস এবং সবাই আমরা জানি যে বহুমাত্রিক সমাজ, বহুদলীয় সমাজ, এই বহুদলীয় সমাজ যখন উত্তরণ ঘটে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে, একটি ক্ষমতাস্তর থেকে আরেকটি ক্ষমতাস্তরে যখন রাষ্ট্র অর্পিত হয় তখন এর মাধ্যম হচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে আমরা একটা সোশ্যাল কন্ট্রাক্টের সাথে, সেই হবস্ক্রাফ্টের সোশ্যাল কন্ট্রাক্টের সাথে তুলনা করি। একটি সোশ্যাল কন্ট্রাক্ট একটি রাজনৈতিক দলকে 4-5 বছরের জন্য জনগণ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করে। এতে বহুদলীয় ব্যবস্থাটি শতফুল ফুটতে দেওয়ার যে কথা, এটি মূল মন্তব্য, মূল জায়গা,
অধ্যাপক লতিফ বলেন, 2014 সালের নির্বাচনের পর দেশের মানুষ আশা করেছিল দুই বড় রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতার সৃষ্টি হবে এবং আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু। তিনি বলেন, গত চার বছরে সমঝোতা হওয়ার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় জনগণ এখন হতাশাগ্রস্ত এবং শঙ্কিত, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য কোনো ক্রমেই কাম্য নয়। তিনি বলেন, অধ্যাপক আব্দুল লতিফ বলেন, গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকলকেই কাজ করতে হবে। এ কাজে সফলতা অর্জন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে তিনি মনে করেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের প্রায় 160টি দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। রিপোর্টে বলা হয়, 2017 সালে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতাদের মধ্যে স্বেচ্ছাচারিতার হার বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট সম্পর্কে মারিয়ামা দিয়ালের রিপোর্ট থেকে তথ্য নিয়ে এর বাংলাদেশ সম্পর্কিত অংশ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জনের সঙ্গে বিশ্লেষণ সহ বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
অজ্ঞাত কারণে নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা কিংবা জেলে বন্দী মানুষের উপর নির্যাতন অথবা অন্য যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরবার কাজটি করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 6 দশক ধরে। এই মানবাধিকার সংস্থাটির এবারকার বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, মিশর, ফিলিপিন্স, ভেনিজুয়েলা, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের হার বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মার্গারেট হুয়াং বলেন, ওইসব দেশে মানবাধিকার আইনের প্রতি কম গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমনটি তিনি বলেন।
They've openly defied human rights laws. They have called for others to defy those laws. In the case of the Filipino president, Duterte, he's actually called on people to go out and kill those that they suspect of being drug dealers.
Tara unmuktobhabe manobadhikar ain omanno kore choleche. Philippines-er president Rodrigo Duterte খোলাখুলি ঘোষণা দিয়ে জনগণকে বলেছেন, মাদক চোরাচালানি সন্দেহ হলে আপনারা তাদেরকে মেরে ফেলুন।
প্রতিবেদনটিতে অভিবাসন নীতিমালার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা হয়েছে। সমালোচনা করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতাকে খাটো করা এবং নারী অধিকার সম্পর্কে তার মতামতের জন্যও। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতারা হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে এ সম্পর্কিত মন্তব্যের জন্য চেষ্টা করেছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্গারেট হুয়াং যেমনটি বলেন,
One of the most egregious examples is his adoption of the global gag rule. So organizations that have long offered counseling, advice, information about abortion or other reproductive health services have to make a choice between their patients.
একটি ভালো উদাহরণ হচ্ছে গ্লোবাল গ্যাগ রুল। যেসব সংগঠন দীর্ঘদিন ধরে অ্যাবর্শন বা রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ে উপদেশ পরামর্শ দিয়ে যাচ্ছে, তাদেরকে এখন তাদের কাজকর্ম চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ বরাদ্দ পেতে হলে সেসব নিয়ে সতর্ক হয়ে উপদেশ দিতে হবে।
একটি নারী অধিকার সমর্থক সংগঠনের মতে, গ্লোবাল গ্যাগ রুল আইনের কারণে বহু সংগঠন লক্ষ লক্ষ ডলার বরাদ্দ হারাচ্ছে। ম্যারিস্টোপস ইন্টারন্যাশনালের পরিচালক জন লর্ডস্পিক যেমনটি বলেন,
Uganda, Zimbabwe, we've seen programs particularly serving vulnerable women. things like voucher programs that we use to help the private sector serve women to access contraception have already stopped being able to be accessed by women.
বলেন, মাদাগাস্কার, উগান্ডা এবং জিম্বাবুয়ের মতো বহু দেশে আমরা দেখেছি অসহায় নারীদের সহায়তায় পরিচালিত কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত এসেছে। এতে চীন, মিশর এবং তুরস্ককে সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্গারেট ওয়াং বলেন,
Turkey has imprisoned more than 50,000 people over the last couple of years, including both the chair and the director of Amnesty Turkey. And this by a government that is led by someone who was once an Amnesty prisoner of conscience. And now he has turned around and arrested our human rights leaders as part of an effort to arrest anyone who's been critical of the government, which is the same kind of situation we're seeing in Egypt and China.
গত কয়েক বছরে তুরস্কে 50,000 মানুষকে জেলে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যামনেস্টি তুরস্কের চেয়ারম্যান এবং পরিচালকও। দেশটির যে প্রেসিডেন্ট একসময় মানবাধিকারপন্থী একজন নেতা ছিলেন, ক্ষমতায় গিয়ে এখন তিনি সেই মানবাধিকার লঙ্ঘনের কাজে মদদ দিচ্ছেন। মিশর এবং চীনেও সেই একই ঘটনা ঘটছে।
নারী অধিকারের দাবিতে বিভিন্ন স্থানে শুরু হওয়া মার্চ, মিটু আন্দোলন, তাইওয়ানের সমকামীদের বিয়ে অনুমতিসহ বিভিন্ন অগ্রগতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 2018 সালের বার্ষিক রিপোর্টে বাংলাদেশ অংশ সম্পর্কে বেশ কয়েকটি কথা বলা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে গত বছর আগস্ট মাসের পর থেকে এ পর্যন্ত প্রায় 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এসেছে, তাদেরকে মানবিক সহায়তা প্রদান করে বাংলাদেশ প্রশংসার কাজ করেছে। আবার অন্যদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের মতো ঘটনা বা অন্যান্য ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা ঘটেছে। এসব নিয়ে এখন আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জনের সঙ্গে। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। আপনার কাছে মূলত আমি জানতে চাইছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2018 সালের যে রিপোর্ট ছাপিয়েছে তাতে বৈশ্বিক প্রেক্ষাপটে বলা হয়েছে যে সারা বিশ্বে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন দেশে কমেছে। তো আপনার কাছে আমি আসলে জানতে চাইছি যে অ্যামনেস্টির এই রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো উল্লেখ রয়েছে আপনারা কি মনে করেন?
হ্যাঁ, ধরেন যে রোহিঙ্গা বিষয়ে যে কথাটি বলা হয়েছে সেটা যথার্থই, কারণ মিয়ানমারের আর্মি এবং সেখানকার বুদ্ধিস্ট যে আপনার চরমপন্থীরা, তারা যখন রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে হত্যা, নির্যাতন এবং একটা নারকীয় মানে এথনিক ক্লিনজিং যেটাকে বলা হচ্ছে সেটা যখন শুরু করলো, তখন বাংলাদেশের তরফ থেকে তাদেরকে আশ্রয় দিয়ে যে কাজটি করা হয়েছে সেটা প্রশংসার দাবিদার, এবং সেজন্য দেশে বিদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মাদার অফ হিউম্যানিটি বলে আখ্যায়িত করা হচ্ছে। আবার একই সাথে যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আপনার গুম, আর একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তবে আমার কাছে যেটা, আমি বাংলাদেশের পরিসংখ্যান যেটা আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা ওই সংখ্যাটা আগের মতো নেই, বরং যেটা বেড়েছে সেটা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কিংবা গুম।
জি,
এবং সেই প্রবণতাটা বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা কাস্টোডিয়াল টর্চার যেটা আপনার হেফাজতে, পুলিশের হেফাজতে যে নির্যাতনটা হতো সেটা মানে অনেক বছরের পুরনো একটা রাষ্ট্রীয় ব্যাধি, যে পুলিশের হেফাজতে মানুষকে নির্যাতন করা এবং মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, এবং সেটার জন্য আসলে একটা আইনও হয়েছে, কাস্টোডিয়াল টর্চার প্রিভেনশন অ্যাক্ট। কাস্টোডিয়াল টর্চার এন্ড ডেথ প্রিভেনশন অ্যাক্ট, এবং সেটা আবার পুলিশের যে বার্ষিক যে পুলিশ সপ্তাহ, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী যে পুলিশের দরবারে ছিলেন তাদের তরফ থেকে এটাকে আবার আইনটি বাতিল করার কথা বলা হয়েছে, মানে সেটা খুব ইন্টারেস্টিং আর কি। আর আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা ছিল পুলিশের হেফাজতেও হতো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠিত হওয়ার পরে তাদের 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 তত্ত্বাবধানে কিংবা হেফাজতে থাকার সময় অনেক হয়েছে, কিন্তু এটা সাম্প্রতিক সময়ে গত 5-7 বছরে বাংলাদেশের যেটা আশঙ্কাজনক হারে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুম কিংবা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। এবং আপনি যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা বলবেন, তখন আসলে মূল দায়টা রাষ্ট্র এবং সরকারি ক্ষমতায় থাক, দায়টা আসলে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করা কিংবা নাগরিকদের নিরাপত্তা দেওয়া, এটা
সরকারের উপরেই যায়,
হোক তত্ত্বাবধায়ক সরকার হোক, সেটা সামরিক সরকার হোক, হোয়াটএভার, মানে সরকার যেই হোক, হোয়েভার মে বি দি গভর্নমেন্ট। হ্যাঁ, আপনার এইটা হচ্ছে যে সরকারের যেই থাক তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং আপনার নাগরিকদের নিরাপত্তা দেওয়া।
আচ্ছা, অ্যামনেস্টি রিপোর্টে এখন জি আমি একটি বিষয় উল্লেখ করি, যেরকম 2016 উল্লেখ করে অ্যামনেস্টি রিপোর্টে কয়েকজনের নাম দিয়েছে, এলজিবিটি অ্যাক্টিভিস্ট জুলহাস মান্নান, তারপরে মাহবুব রাব্বি তনয়, অভিজিৎ রায়, নীলাদ্রি নিলয়, এই কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে যে এদের বিচারের প্রক্রিয়াটা তেমন মানে খুব দ্রুত দেখা যাচ্ছে না, বা 2017 সালে এই ধরনের অ্যারেস্টও হয়েছে আরও এলজিবিটি অ্যাক্টিভিস্টদের মধ্যে। তো এই একটি বিষয়, আরেকটি বিষয় হলো আইসিটি কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট যেটি হয়েছে, যার আন্ডারে মানে সাংবাদিকদের বোধহয় মত প্রকাশের স্বাধীনতা কিছুটা খর্ব হয়েছে, আপনি কি মনে করেন?
হ্যাঁ, আমি গুম বিষয়টা একটু আমি জাস্ট অল্প কথার ভিতরে শেষ করে ফেলি, যে গুমের বিষয়ে সরকার, এটা ঠিক যে সরকার তার দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না, কিন্তু আমাদের এখানে আবার আরেকটা আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই গুম হওয়ার পরে সরকারের প্রতি যেমন অঙ্গুল আপনার ফিঙ্গার মানে তাদের প্রতি ইঙ্গিত করা হয়, আবার একই সাথে কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে হয়তো বা ব্যক্তিগত বিরোধের কারণে কেউ হত্যা করা হয়েছে কিংবা নিখোঁজ হয়েছে, সেটাও সরকারের উপর বর্তাচ্ছে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ফিরেও এসছেন। হ্যাঁ, সুতরাং গুমের ক্ষেত্রে মানে বিষয়গুলো মিশ্র আর কি। হ্যাঁ, তারপরে আপনি যে বিষয়টি বললেন যে আপনার কয়েকটি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে, এখন দেখেন যে বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম, এইখানে প্রধান যে দুটো সমস্যাকে চিহ্নিত করা হয় এবং এটা দীর্ঘদিনের সমস্যা, একটা হচ্ছে যে মামলার অত্যধিক ব্যয়, হিউজ কস্ট অফ লিটিগেশন, আরেকটা হচ্ছে আপনার মামলার যে নিষ্পত্তি সেটা খুব দীর্ঘায়িত, বিলম্বিত। একটা মামলা শুরু হওয়ার পরে সেই মামলাটা নিষ্পত্তি হতে 15 বছর 20 বছর 25 বছর চলে যায়। আপনি দেখেন যে বঙ্গবন্ধু হত্যার মামলা, সেটার যে চূড়ান্ত নিষ্পত্তি হতেও কিন্তু প্রায় অনেক মানে আপনার প্রায় কত বছর, বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়েছে 96 সালে, সেটা আপনার নিষ্পত্তি হয়ে কার্যকর হতে 2010 সাল। হ্যাঁ, তাহলে পরে বঙ্গবন্ধু হত্যা মামলারও সেটা প্রায় 14-15 বছর চলে গেল। 10 টাকা অস্ত্র মামলা যেটা, সেটার আপনার ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাই 10 বছর চলে গেল, তারপর সেটা যাবে হাইকোর্ট ডিভিশনে, তারপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে। হ্যাঁ, সুতরাং এই যে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার নিশ্চিত করা, এই দুইটার ক্ষেত্রে কিন্তু এগুলো একটা বড় বাধা। যে জুডিশিয়াল সিস্টেমে আপনি যদি যান বাংলাদেশের, তাহলে পরে অত্যধিক মামলা ব্যয়, আর মামলার ব্যয়টা অত্যধিক, আরেকটা হচ্ছে যে এটা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে, সুতরাং সেটা সব মামলার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য। শুধুমাত্র কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই, যে ক্ষেত্রে ধরেন যে রাজন হত্যা মামলার বিচারটা হয়েছে 10 কার্যদিবসে, সিলেটে যে বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে 13 বছরের বাচ্চা, তারপরে আপনার খুলনাতে আরেকটা বাচ্চা রাকিব,
তাকে
ভিতরে পাম দিয়ে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে 14 কার্যদিবসে, এরকম কিছু ব্যতিক্রমী ক্ষেত্র বাদ দিয়ে কিংবা স্পেশাল ট্রাইব্যুনালে কিছু মামলা হয় যেগুলো 1-2-2.5 বছরে হয়, এছাড়া এর বাইরে আপনার রেগুলার যে রেগুলার ফিনোমিনান অফ দ্য মানে স্যুট এবং জুডিশিয়াল সিস্টেম, সেখানে আমরা দেখি যে আসলে একটা মামলার নিষ্পত্তি হতে 10-15 বছর
মানে সেভাবেই চলছে,
বছর লেগে যায়।
আচ্ছা, এই ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনালের বিষয় যেহেতু আপনি উল্লেখ করলেন, আমি একটু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিষয়টি উল্লেখ করি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে এই বিষয়টি এসছে যে 71-এর মানবতা বিরোধী অপরাধে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই গত বছরেও 2 জন কনভিক্টেড হয়েছে যার আন্ডারে, এবং লিখেছে যে এর এর একটা ইন্টারন্যাশনালি সিরিয়াস কনসার্ন হয়েছে ফেয়ারনেস নিয়ে এই ট্রাইব্যুনালের প্রসিডিংয়ে, এই অ্যামনেস্টি রিপোর্টে উল্লেখ করেছে। তো এটা কি মনে করেন আপনি, আসলে কি কোনো?
আমি অ্যামনেস্টির সাথে একদমই একমত হব না।
জি,
কারণ অ্যামনেস্টি আসলে আপনি যুদ্ধাপরাধীদের বিচার কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার কিংবা গণহত্যার যে বিচার, সেটার ক্ষেত্রে আমরা যেটা দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রায়াল, এইটার মধ্য দিয়ে মানে মানুষের ইতিহাসে সর্বপ্রথম আমরা দেখলাম যারা যুদ্ধাপরাধ করেছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচারটা শুরু হলো, এবং তখন থেকে এই যে বিচারটা হয়েছে এটা কিন্তু নানা রকম বিভিন্ন দেশে হয়েছে, নানা রকম বিচার এবং সেটা নানা রকম মানদণ্ড আছে। হ্যাঁ, এবং আপনার এখন আন্তর্জাতিক ভাবে আপনার যুদ্ধপরাধী কিংবা গণহত্যার বিচারে যেটা অনুসরণ করা হয় সেখানে আপনার মৃত্যুদণ্ডটা নেই। হ্যাঁ, এবং এই ধরনের কিছু বিষয়ে আপনার কনফিউশনটা হয়। এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে যে হত্যাকাণ্ডের বিচারটা হচ্ছে সেটা হচ্ছে 1971 সালে যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছিলেন, যারা শত শত মানুষকে হত্যা করেছেন, এবং আপনার ওই বিচারটা হচ্ছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী। হ্যাঁ, এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালে সেটা করা হয়েছিল আপনার নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনালের যে স্ট্যাটিউট সেটার অনুসরণ। এবং আপনাকে এটা বুঝতে হবে যে বাংলাদেশে এখন পেনাল কোড এবং সিআরপিসি এবং এখানে যে আপনার একটা সিঙ্গেল মার্ডার মানে একটা একটা হত্যাকাণ্ড যদি কেউ করে তাহলে তার বিচার কিন্তু তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এখন আপনি মানবতা বিরোধী অপরাধের বিচারে যারা শত শত মানুষকে হত্যা করে ফেললো তাদেরকে আপনি মৃত্যুদণ্ড দিলে আন্তর্জাতিকভাবে যদি প্রশ্ন ওঠে তাহলে পরে ওই আন্তর্জাতিকভাবে যারা প্রশ্ন তুলছেন মানে তাদের এই জায়গাটা তাদের এই জায়গার আন্ডারস্ট্যান্ডিংটা সঠিক নয় বলে আমি মনে করি।
না, ওরা ওই স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন তুলেছে আর কি, ফেয়ারনেস কথাটা উল্লেখ করেছে।
ফেয়ারনেসের ব্যাপারে যদি প্রশ্ন তোলেন তারা সঠিক মানে তাদের প্রশ্নটার সাথে আমি দ্বিমত পোষণ করি, কারণ আপনি ফেয়ারনেস অফ ল কিংবা ডিউ প্রসেস অফ ল বলতে কি বোঝায়?
জি, সেটা একটা বিতর্কের ব্যাপার।
আমরা আইনের ছাত্র হিসেবে আমরা যেটা বুঝি ফেয়ারনেস অফ ট্রায়াল কিংবা ডিউ প্রসেস অফ ল, যে আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন কিনা। তো এখানে যাদের বিচার করা হয়েছে সবাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন।
আচ্ছা,
তাদের বিচারটা আপনার মানে ট্রান্সপারেন্সি কিংবা স্বচ্ছতার সাথে হয়েছে কিনা, তারা অ্যাপিল করার সুযোগ পেয়েছেন কিনা, এবং বাংলাদেশে আপনার তাদেরকে আপনার পৃথিবীর কোথাও যেটা নেই রিভিউ করার সুযোগ দেওয়া হয়েছে।
সুতরাং
ফেয়ারনেস নিয়ে কোনো প্রশ্নের আমি অন্তত এইটা বিষয়ে আমি একটু পড়াশোনা করেছি, গবেষণা করেছি, আমি একমত হব না।
আচ্ছা, আর একটি মানে শেষ প্রশ্ন এবং আমি এক মিনিটের ভিতরে শেষ করার জন্য অনুরোধ করব, সেটি হলো যে এবারকার অ্যামনেস্টির রিপোর্টে যেভাবে বাংলাদেশকে বলা হয়েছে সেটা এক বিষয়, কিন্তু আমি আপনার পার্সোনাল আপনার ব্যক্তিগত মতামত জানতে চাইছি যে দুবছর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং এখনকার মানবাধিকার পরিস্থিতি যদি তুলনা করতে বলি, আপনি যদি খুব সংক্ষেপে বলেন কিভাবে আপনি দেখবেন বা বর্ণনা করবেন?
এখন ধরেন যে মানবাধিকার বিষয়ে যদি আমাকে তুলনা করতে বলেন তাহলে আমি বলবো যে মিশ্র, যে কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি ভালো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে। যেমন ধরেন যে বাংলাদেশে মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার সেটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেটা হয়েছে, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকার একটা বড় ধন্যবাদ পেতে পারেন। আবার কিছু কিছু বিষয়ে ধরেন যে নারী অধিকার, নারীর প্রতি যে সহিংসতা, শিশুদের প্রতি যে সহিংসতা সেটা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছে। হ্যাঁ, এবং আপনার কিছু কিছু জায়গাতে আপনার কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়েছে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে সেই জন্য আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে, এবং যে ক্ষেত্রে ভালো হয়েছে সেটা তো সরকার প্রশংসার দাবি তার অবশ্যই, আর যে সমস্ত ক্ষেত্রে মানে বিশেষ করে নারী এবং শিশুদের প্রতি যে সহিংসতা কোনো কোনো ক্ষেত্রে সেটা সহ্যই করা যায় না। এবং আপনি নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, শিশুর প্রতি যে সহিংসতা হচ্ছে, আমার তো মাঝে মাঝে প্রশ্ন নিজেকেই প্রশ্ন করি যে আমরা কি কোনো সভ্য সমাজে বাস করছি?
হ্যাঁ, মানে এইসব দিকে এখন অ্যাটেনশন দেওয়া দরকার,
যথেষ্ট অ্যাটেনশন দেওয়া দরকার। সেটা শুধুমাত্র যে সরকারের দায়িত্ব তাও না, সেটা পুরো সমাজের দায়িত্ব।
জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক হাফিজুর রহমান
কাজী, ধন্যবাদ আপনাকে
ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি জি, ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের কেরালায় অবস্থিত কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে কেনাকাটার অভিজ্ঞতাকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে, যাত্রীদেরকে এয়ারপোর্টের জমিতে উৎপন্ন জৈব সবজি কিনে দেওয়ার সুযোগ করে দিচ্ছে তারা। এ বিষয়ে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা ফেইথ লেপিডাসের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
ভারতে কেরালায় অবস্থিত কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর বিমানের নিত্য যাত্রীদের প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সবজি কিনে দেওয়ার সুযোগ বিমানবন্দরের ভেতরেই করে দিচ্ছে। এই কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরটি অত্যন্ত ব্যস্ত জায়গা, আনুমানিক 30,000 যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন এবং সবজি কেনাকাটাও করে থাকেন। এমনই একজন মালায়ালাম যাত্রী অনিল মানিমাল জানাচ্ছেন যে
I have traveled to several countries. It is quite convenient and useful if we are to get organic vegetables from the farm.
আমি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি যদি আমরা বিমানবন্দরের ভেতরেই খামার থেকে এ ধরনের প্রাকৃতিক স্বাভাবিক উপায়ে উৎপাদিত সবজি পেতে পারি, তবে এটি বেশ সুবিধাজনক এবং এটা দরকারও।
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরই ভারতের প্রথম বিমানবন্দর যেখানে সৌরশক্তির সাহায্যে চালিত প্যানেলগুলির মধ্যবর্তী জায়গায় প্রায় 18 হেক্টর জমিতে এই সবজির চাষ হয়। এইভাবে সবজি চাষের একটি সুবিধা হল এই যে প্রায় 46,000টি ফটোভোল্টাইক সৌর প্যানেল পরিষ্কার করতে ব্যবহৃত জলে ডিটারজেন্ট অথবা সাবান মেশানো হয় না, যার ফলে এই জলটি আবার সবজি চাষের জন্য ব্যবহার করা যায়। অপরদিকে এই সবজিগুলি যে মাটিতে তৈরি হচ্ছে সেই মাটি জলে ভিজে থাকার কারণে প্যানেলগুলি ধুলোবালি থেকে মুক্ত থাকে। এয়ারপোর্টের অন্তর্ভুক্ত এই খামারগুলি স্থানীয় মহিলাদের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করে থাকে। এয়ারপোর্টের ব্যবস্থাপনা পরিচালক ভি জে কুরিয়ান বলছেন যে গত বছর প্রায় 80 টন কুমড়ো, ভিন্ডি, মটরশুঁটি ও অন্যান্য সবজি প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছিল।
Last year, we normally sell it to our employees. We have approximately 8,000.
আমরা সাধারণত আমাদের কর্মচারীদের কাছে এ ধরনের প্রাকৃতিক স্বাভাবিক উপায়ে উৎপাদিত বা অর্গানিক সবজিগুলো বিক্রি করি, আর এখানে আমরা প্রায় 4,000 মানুষ এই এয়ারপোর্টে কাজ করি। এই বিমানবন্দরে যাত্রীর সংখ্যা প্রায় 30,000।
তিনি আরও বলেন যে কর্মচারীরা কিনে নেবার পরে যেসব সবজিগুলি বাকি থাকে সেইগুলি আমরা নিত্য যাত্রীদের বিক্রি করে থাকি। কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক সূর্যালোকের সাহায্যে স্বাভাবিক উপায়ে উৎপাদিত সবজি চাষ যারা পর্যবেক্ষণ করছে সেই সব শিক্ষার্থী ও গবেষকরা এই প্রকল্পটির সাফল্যের ফলে তার প্রতি যথেষ্ট আকৃষ্ট হচ্ছেন।
আমাদের সাপ্তাহিক নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের এই নিয়মিত পরিবেশনায় আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। নারী কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী তাবাসসুম হায়দার ধ্রুপদ নাচের চর্চা করছেন নিয়মিতভাবে। সম্প্রতি পরিবারের সঙ্গে তিনি আমেরিকা এসেছিলেন বেড়াতে। সেই সময় নৃত্য চর্চা এবং আরও নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
শিল্পকলার নানা মাধ্যমে নৃত্যকলা হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন এক কলা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অস্ট্রেলিয়া প্রবাসী তাবাসসুম হায়দার। তিনি এসেছেন আমাদের স্টুডিওতে। তাবাসসুম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তো কেমন লাগছে আমেরিকা?
ভালোই লাগছে। খুবই ডিফারেন্ট এখানে ওয়েদার কম্পারিজন। মেলবোর্নে এখন খুব গরম, ওই জন্য এখানে খুব ঠান্ডা, অ্যান্ড ইটস ভেরি ডিফারেন্ট, সো বাট খুবই ভালো লাগছে।
তাবাসসুম, আপনার জন্ম জাপানে এবং নানা দেশে আপনি বাবা মার সঙ্গে ঘুরে বেরিয়েছেন এবং বড় হয়েছেন অস্ট্রেলিয়াতে। তো প্রবাসে আপনি নাচ কিভাবে শিখলেন?
ছোট থাকতেই আমি যে ট্রাভেল করেছি, আমি বাংলাদেশেও ছিলাম 2 বছর, তখন আমার ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করেছি। তখন যখন ছিলাম আমার খালার সাথে, আমার খালামণির সাথে আমি অনেক নাচতাম। সে একটু শি স্টার্টেড মাই ইন্সপিরেশন। তখন থেকেই আমি পুরান গান, ক্লাসিক্যাল গান, বলিউড গান অনেক শুনতাম। তখন শি ইউজ টু ড্যান্স উইথ মি। তখন থেকেই নাচটা একটু বিকেম মোর ইনভলভড ইন মাই লাইফ। কিন্তু তখনও অনেক ট্রাভেল করেছি আমার প্যারেন্টসের সাথে। ওয়াজন আনটিল আই ওয়াজ অ্যাবাউট 7-7 বছরের সময় আমি আসছি ভিক্টোরিয়া, মেলবোর্নে যে থাকি। কিন্তু অনেক বছর ধরে অনেক It was a little took me a little time to get to the stage around when I was 12 bochor theke I got inspired je I would like to perform. I started performing when I was 12, very small, kintu je bangli function je hoy Melbourne e tokhon আর ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে অনেক জাস্ট গানের সময় ফ্রেন্ডসের সাথে একটু পারফর্ম করতাম, কিন্তু তখন থেকে মনে করলাম যে আচ্ছা আরেকটু করি, কিন্তু যে আই ওয়াজ মোর ইন্সপায়ার্ড, যে আমি অনেক বলিউড গান টান দেখতাম, অ্যান্ড আই ডিসাইডেড যে আই রিয়েলি লাভ নাচ অ্যান্ড দ্যাট আই ওয়ান্ট টু স্টার্ট পারফর্মিং। সো অনেক আমাদের কমিউনিটিতে অনেক বেঙ্গলিরা আছে, বাঙালির দেশিরা আছে, সো তখন অনেক গানের সময় ইভেন্টসের সময় আই উড বি আস্ক টু পারফর্ম। So with that I was very inspired and I thought that hey I love this
nach ta ke pochhondo koren choto balakar nach ar ekhon jeta apni korchen shastriyo nach othoba dhrupad nach bola jete pare bharatnatyam korchen to bharatnatyam kibhabe shuru korlen
acha so oi je bollam je I was doing a lot of performances nacher shomoy kintu I then decided especially with a lot of inspiration and influence from my family that I wanted to do let's do some more I wanted to learn the basics, I wanted to learn the root, as Bharatanatyam is the classical, it's the grammar as I like to see. আমি ভালো করে নাচটা শিখতে চেয়েছি, ওই জন্য আমি ভারতনাট্যমটা শুরু করলাম। ভারতনাট্যম শুরু করলাম when I was 15, তখন থেকেই আরেকটু নাচ পারফরমেন্স শুরু করলাম ইন এ মোর বিগার স্কেল। আই উড পারফর্ম এট ইন্ডিয়ান ফাংশনস, তারপর বাংলাদেশি ফাংশন অ্যাজ ওয়েল, কিন্তু অ্যাজ ইউ সেড আমার ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট আই ওয়াজ পারফর্মিং ওয়েন আই ওয়াজ মাচ ইয়াঙ্গার। তখন আই স্টার্টেড পারফর্মিং উইথ দ্য মোর গ্রামার ওর দ্য ভালো নাচ যে বলছেন ওই ভালো নাচটা শুরু করলাম। সো আই পুট ইন মোর mudras that I was getting taught by my guru. She amake onek shikhiyeche all the different classical mudras. Tokhon theke it evolved into something more more than just the performances that I was doing when I was much younger.
কিছুদিন আগেই আপনি নাট্যকলা মন্দির থেকে আরঙ্গাত্রম করেছেন বা মঞ্চ প্রবেশ করেছেন, আপনি কি বলবেন যে মঞ্চ প্রবেশটা কি বা আরঙ্গাত্রমটা কি?
আরঙ্গাত্রম হচ্ছে so the graduation I had been
nacher graduation
to korlam after a lot of onek bochor pore after learning atta nach shiklam. So it happens je onek bochor pore after you feel prepared after your guru performance kortam amar school er sathe kintu tokhon onek nach kortam kintu for the arangetram ami atta nach shikhechi specifically amar arangetram er jonno ar tokhon I would have so like you said atta nach por so ektu break day in bhitore kintu still atta nach shikhechi and that was with a lot of preparation amar guru kach theke ami shuru korchi 15 theke kintu my practice and my preparation for arangetram didn't start for about 5 years before. So pach bochor or 6 years 6 bochor theke ami preparation korchi arangetram er jonno.
Ekjon nrityoshilpir jonno arangetram kotota guruttopurno
jori ha jodi they want to teach যদি নাচটা শিখাতে চাও, তারপরে সোলো পারফরমেন্স আরও করতে চাও, ইটস লট অফ মাই গুরু অ্যাকচুয়ালি লাইক টু এক্সপ্লেইন যে ইটস নট জাস্ট দ্য গ্রাজুয়েশন দি এন্ড, ইউ ক্যান কন্টিনিউ আরও নাচ শিখতে পারো, গোয়িং টু ডিফারেন্ট লেভেলস, আরও নাচের এই ভারতনাট্যমের আরও অনেক লেভেল আছে। সো যদি ওইটা ওয়ান্ট টু কন্টিনিউ এই আরঙ্গেত্রম ইজ দ্য ফার্স্ট স্টেপ। আমি চেয়েছি যে এটার পরে আমি শিখাতে চাই, আমি তো অলরেডি স্কুল টিচার এন্ড সো উইথ দ্যাট আই অলসো আমি নাচটাও শিখাতে চাই, সো দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন।
আপনি তো স্কুলে ইংরেজি শেখাচ্ছেন, তো যারা প্রথম আসে অস্ট্রেলিয়াতে অন্য ভাষাভাষী ছেলেমেয়েদের, তো সে সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ হ্যাঁ, সো আমি I am an EAL teacher, Melbourne in Australia we call it EAL, which is a similar as ESL. English is a second language for students, children are onek desh theke ashe, tader English is not their first language, so ami English ta shikhai, they stay with me a semester or so, 6 months, tarpor it's a preparation for them to go to a mainstream school, so the next step to an English school in Australia, so it's a preparation that I give them, it's like a transition. So ha ami khub enjoy kori
teaching here. So with the teaching I do for English, for teaching English, I felt more inspired to also teach in a different field as well. So teaching, ami jinachta jodi shikate pari, oi jonno ami arigetum ta ektu push kore.
Probashe nritto charchar poribesh ta ki onukul?
Melbourne, it's quite bhalo. Put it this way, Melbourne onek functions hoy, festivals hoy, events hoy. So oitar jonno it's very applaudable. The younger generation nach kore or they perform. We have a very big community where we are performing and doing a lot of events like that. So it has been very highly accepted. It's not common Bengali mera, Muslim mera, je nache Bharatnatyam, kintu hoy, jodi hoy, it's very applaudable, could be appreciated. So ami je korlam eta khub, it was very noted in Melbourne. Onek manush ashchilo to my arangetrum, ar oitar jonno onek shomoy je Bengali function hoy or Poila Boishakher function, New Year's onek function je hoy, tokhono I've been asked to perform. So it's a very big culture there. Oitar jonno it's been very bhaloi accepted.
To amra phire jacchi Arangatram. Apni kichudin age Arangatram korechen ebong apnar chomotkar Arangatram er ki ki korechen nacher bornona ache. To apni ektu bolben je prothomei ache পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করেছেন, তারপরে কি কি নাচ করতে হলো বা পুষ্পাঞ্জলিটা কি?
পুষ্পাঞ্জলি হচ্ছে ওই যে ওয়েলকামিং, ইটস এ ওয়েলকামিং নাচ, এই যে দেবীর ওয়েলকাম,
জি
হ্যাঁ। সো এটা প্রথম নাচ যে হয়েছে, ইট ইনক্লুডেড মাই নমস্কার, ওই যে দ্য প্রেয়ার ফর বিগিনিং দ্য নাচ, তারপরে এই পুষ্পাঞ্জলি হচ্ছে ওয়েলকামিং ইয়োর গেস্টস অ্যালং উইথ দেবী। সো Pushpanjali Kurchilam to welcome my guests, welcome my orchestra, Amar Guru. Arangetram Erjuno, the orchestra and the Guru are your main parts of the nach. Ojuni, Pushpanjali Shomai, Amishabake Namashkar Takori. So, ওইভাবেই structure to Koro.
Pushpanjali Pori Kikulin?
So, Amikurichilam Tilana as well. Tilana Hoche. Ekta nach about the gods. Ar varnam hoche sobche lomba nachta. It ekta story bole. A Ramayana ekta story. So ami when I first started in when I was 15.
Ji.
Oi avinaya to kori, it was about a 20-minute nach. Oi nachta korlam for 20 minutes, giving the abhinaya of Ramayana. So hey, ji.
ভারতীয় শাস্ত্রীয় নাচ বা ধ্রুপদ নাচ টেম্পল থেকে উঠে এসেছে, টেম্পল ডান্স বলা হয় এবং ভরতনাট্যমকেও টেম্পল ডান্স বলা হয়। তো আপনি যখন এইসব ডান্স নাচগুলো করেন তো কোনো অসুবিধা হয় কি?
হয়নি, ইটস ডিফারেন্ট, অনেক অনেক মানুষ,
কারণ এই নাচের মধ্যে অনেক দেবদেবীর বন্দনা আছে।
জি হ্যাঁ, সো অনেক ওয়ার্শিপিং আছে, সো ওইটার মধ্যে এটা অনেক মানুষের জন্য একটু ডিফারেন্ট ছিল। ইট ওয়াজ আ বিট আউটস্ট্যান্ডিং, কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট, আমি তো নাচি নট ফর দ্য ওয়ার্শিপিং, নট ফর টেম্পল ড্যান্স। আমি শিখেছি বিকজ আই এনজয় দ্য গ্রামার, আই এনজয় দ্য নাচ, ওই জন্য আমি শিখতে চেয়েছি। আর ওই জন্যই পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড ওয়েন দে ওয়াচ মাই পারফরমেন্স। সো ওইরকম কোনো অসুবিধা হয়নি, ওই জন্যই খুবই অ্যাকসেপ্টেড হয়েছে, ওই জন্যই আমি অনেক এনজয় করেছি।
আর এটা কি একটা শিল্পকলা হিসেবেই ধরা হয়?
জি, সো ইটস আর্ট ফর্ম, ওই জন্যই তো পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড, ওই জন্যই আই হ্যাভ এনজয়েড অ্যান্ড বিন এবল টু ইভলভ দ্য ওয়ে আই হ্যাভ। আমার মনে হয় যদি ইফ ইট ওয়াজন্ট সো অ্যাকসেপ্টেড, আই উডন্ট বিন এবল টু পারফর্ম অ্যাজ মাচ অ্যাজ আই হ্যাভ। ওই জন্যই ইটস বিন সিন অ্যাজ অ্যান আর্ট, অ্যান্ড দ্যাটস দ্য রিজন মাই ফ্যামিলি ও আমার পুরো ফ্যামিলি have supported me in the similar sense. Je nacher jonno korcho, tumi nach shikhte chao, oi jonno ei art dik diye nach to koro. Ar oi jonno I chose je ami nach korte chai because of the art perspective. I enjoy that a lot.
Tabassum koshto kore amader studio te ashar jonno apnake onek dhonnobad.
Thank you for having me, Ajay. Thank you for the audience. I've been able to travel so far from Melbourne and having me at Washington, and I've really enjoyed it. Thank you.
এবারে শুনুন সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
হেজবুল্লাহ সন্ত্রাসী গ্রুপটিকে মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ অগ্রাধিকার বিষয়। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর 1997 সালে এটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলে শনাক্ত করে। যে কোনো সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ব্যাহত করার অন্যতম সফল পন্থা হচ্ছে গ্রুপটির আয়ের উৎস বা ক্ষমতাকে লক্ষ্যবস্তু করা। যুক্তরাষ্ট্র ট্রেজারি দপ্তরের অফিস অব দ্য ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা OFAC বিভাগ 1324 নির্বাহী আদেশ বলে ফেব্রুয়ারি মাসের শুরুতে 6 জন নাগরিক এবং 7টি সংস্থাকে শনাক্ত করেছে। এদের সবাই অ্যাডাম তাবাজা এবং আল ইনমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের জন্য অথবা সংস্থাগুলোর নিয়ন্ত্রণে কাজ করে থাকে। শনাক্তকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সহায় সম্পত্তি জব্দ করে দিতে পারে, আর্থিক ব্যবস্থাপনায় বাধা দিতে পারে, যা তাদের জন্য আর্থিক লেনদেন করা অসম্ভব না হলেও দুষ্কর হয়ে দাঁড়ায়, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের বিচারও করতে পারে। শনাক্তকরণের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাদের সঙ্গে ব্যবসায়িক কোনো লেনদেনে বাধা দেয়া হয়। আলী মোহাম্মদ কনসুর সঙ্গে আদাম তাবাজা একাধিক হেজবুল্লাহর সদস্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আলী কনসু 7টি সংস্থার মালিক, যে সংস্থাগুলিকে তার সঙ্গে শনাক্ত করা হয়েছে। সংস্থাগুলি হচ্ছে ব্লু লেগুন গ্রুপ লিমিটেড, খানসু ফিশিং এজেন্সি লিমিটেড, স্টার ট্রেড ঘানা লিমিটেড, গোল্ডেন ফিশ SAL, গোল্ডেন ফিশ লাইবেরিয়া লিমিটেড, ডলফিন ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং স্কাই ট্রেড কোম্পানি। জেহাদ মোহাম্মদ কনসু আল ইনমা গ্রুপের আর্থিক বিষয় ম্যানেজার এবং অ্যাডাম তাবাজার ব্যবসায়ী পার্টনার। ইসা মোহাম্মদ সাদ আল ইনমা সংস্থার ব্যবস্থাপনা অংশীদার এবং ক্ষুদ্র একজন শেয়ার হোল্ডার। নবিল মোহাম্মদ আসাফ আল ইনমা গ্রুপের বিক্রয় ম্যানেজার এবং একজন ক্ষুদ্র শেয়ার হোল্ডার। আব্দুল লতিফ সাদ আল ইনমা বাগদাদ শাখার ম্যানেজার, সে আল ইনমা গ্রুপের পর্যটন শাখার অধীনস্থ কোম্পানিগুলির সঙ্গে সমন্বয় সাধন করে থাকে, যে সংস্থাগুলিকে OFAC 2015 সালে শনাক্ত করেছে। মোহাম্মদ বদর আল দিন আল ইনমা বাসরা ইরাক ব্রাঞ্চের ম্যানেজার, সে নবিল মোহাম্মদ আসাফ এবং হেজবুল্লাদের অর্থ পাচারকারী মোহাম্মদ নুরুদ্দিনের সঙ্গে একত্রে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্যানুচিন বলেন, হেজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন যারা শত শত আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী। সংস্থাটি ইরানের মুখ্য প্রক্সি হিসেবে মধ্যপ্রাচ্যে বৈধ আরব সরকারসমূহকে খাটো করার প্রয়াস চালাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রশাসন হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যপ্রাচ্য এবং পশ্চিম আফ্রিকার নেটওয়ার্কগুলিকে, যারা অবৈধ তৎপরতায় অর্থ যোগান দিত, তাদের উন্মোচিত এবং ধ্বংস করতে বদ্ধপরিকর। ট্রেজারি দফতর হেজবুল্লাহ সংস্থাটিকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পর্ক ছেদের প্রয়াস অব্যাহত রাখবে এবং হেজবুল্লাহ সংস্থার বিশ্ব আর্থিক সহায়তা নেটওয়ার্ক শনাক্তকরণ, মুখোশ উন্মোচিত করা এবং তা ধ্বংস করার আপ্রাণ প্রয়াস চালাবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
হ্যাঁ, শাহাদাত হোসেন সবুজ শিরোনাম সংবাদে যাব, তবে তার আগে একটু ছোট্ট নিবেদন আমাদের শ্রোতাদের কাছে। এখন থেকে আমরা আমাদের প্রতিদিনের অনুষ্ঠান ঠিক আজকের মতোই, এভাবেই গতকালও যেমন করেছিলাম সেভাবে, সরাসরি ফেসবুকে শোনাব। ইতিমধ্যেই আমরা উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি অনেক। সহকর্মী ফকির সেলিম কয়েকটি নাম পড়ে শোনান।
কবিরভাই, অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেসবুক লাইভে, আজ শতাধিক মানুষ কমেন্টও করেছেন, মন্তব্য করেছেন, সব তো পড়া যাবে না। আমি কয়েকজনের শেষে যারা যোগ দিয়েছেন কয়েকজনের নাম কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেলিম বক্সার, শাহাদাত হোসেন রাজু, আবদুল্লাহ আল মামুন, MD আফিল, নাইমুল ইসলাম, আব্দুল মুসাব্বির, নাসির আহমেদ, রফিকউদ্দিন ফকির, ফিরোজ আহমেদ, রাজ আনোয়ার, দেওয়ান রফিকুল ইসলাম, কাজী আজমল সহ অনেকেই আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
ঠিক তাই, এরকম আরও অনেকে আমাদেরকে জানিয়েছেন যে তারা ফেসবুকে এ অনুষ্ঠান শুনছেন, শুনেছেন এবং ভালো লাগছে। আমরা সত্যি কৃতজ্ঞ, আমরা বাধিত, অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠান শুনবেন, এভাবেই উৎসাহ দেবেন আমাদের। হ্যাঁ, অবশ্যই ভুল ত্রুটিও তুলে ধরবেন আমাদের জন্যে। আপনারাই আমাদের সব, আপনাদের জন্যেই এই অনুষ্ঠান প্রচার। যাই হোক, এখন শিরোনাম সংবাদে যাচ্ছি। প্রথমেই যাচ্ছি আমাদের কলকাতা সংবাদদাতার পাঠানো একটি রিপোর্টে। রিপোর্টের মুখবন্ধে সংবাদদাতা গৌতম গুপ্ত জানাচ্ছেন যে ভারতে ব্যাংক জালিয়াতির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তদারকি বাড়াতে হবে, অপরাধীরা শাস্তি পাবে। তবে তার এই বিলম্বিত প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।
রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে দেশের ১৬টি রাজ্যে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সংসদের উচ্চকক্ষের ৫৮টি আসনে ভোট হবে আগামী ২৩শে মার্চ এবং আগামী ১২ই মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এবার রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে পশ্চিমবঙ্গে, এর মধ্যে ৪টি তৃণমূলের এবং ১টি সিপিএমের। পরিসংখ্যান অনুযায়ী ৪টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত, সমস্যা একটি আসন নিয়ে। ওই আসনে কংগ্রেস ও বামেরা সমঝোতা না করলে তৃণমূলের সম্ভাবনাই থাকছে ওই আসনটিতেও জেতার। এদিকে রাজ্যসভায় সংখ্যালঘু বিজেপি, তবে এবার নির্বাচনে তারা আরও বেশ কয়েকটি আসন বাড়িয়ে নিতে পারবে, এমনই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনবধানতায় নাম ভুল বলা হয়েছিল, রিপোর্ট শুনলেন পরমাশিস ঘোষ রায়ের। এবার অন্যান্য সংবাদ শিরোনাম। আজ শনিবার সিরীয় বিদ্রোহীদের অধিষ্ঠান পূর্বাঞ্চলবর্তী গোতা ছিটমহলে আর এক প্রস্থের বিমান হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কম হলেও ২৪ ব্যক্তি এবং এতে করে এখন গত সপ্তাহের সংখ্যা অসামরিক প্রাণ বিনাশের হিসেব ৫০০-এরও বেশিতে গিয়ে দাঁড়ালো। এর ভেতরে ছোট ছোট বাচ্চার সংখ্যাই ১২০-এরও বেশি। ব্রিটিশ ভিত্তিক মনিটরিং গ্রুপের তথ্যে এটা জানা গিয়েছে। ইতিমধ্যে তামাম সিরিয়া জুড়ে ৩০ দিনের অস্ত্রবিরতি এবং শহরের উপর থেকে অবরোধ প্রত্যাহার সম্বন্ধীয় খসড়া প্রস্তাব বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হয় গতকাল শুক্রবার। ঠিক হয়েছে আজ শনিবার আবার বৈঠক হবে ভোটাভুটির জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাঁর কথায় এ যাবৎকালের সবচেয়ে বেশি দফার বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করবার পর হুঁশিয়ারি উচ্চারণ করলেন এই বলে যে এতে কাজ না হলে দ্বিতীয় দফা উঠে আসবে। হোয়াইট হাউসে সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন এ বিধিনিষেধ কাজ না হলে আমাদের হাতে দ্বিতীয় প্রস্থ এবং ওই দ্বিতীয় প্রস্থ খুবই চড়া কিছু হতে পারে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গতকাল শুক্রবার দুটি গাড়ি বোমার বিস্ফোরণে কম হলেও ৩৮ ব্যক্তি নিহত হয়েছে সরকারি সূত্রে এ খবর জানানো হয়। এতে জখম হয়েছে অন্তত ৩০ জন। মিয়ানমারের সংঘাত বিক্ষুব্ধ রাখাইন প্রদেশের রাজধানী সিথুয়ে শহরে আজ শনিবার ৩টি বোমার বিস্ফোরণ ঘটে। একটির আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছেন, তবে আর কোনো হতাহতের কোনো খবর শোনা যায়নি। পুলিশ সূত্রে বলা হচ্ছে বোমাবাজির পেছনে কার বা কাদের হাত ছিল পুলিশ সেটা খতিয়ে দেখছে এখন। সরকারি দফতর ভবন এবং অন্যান্য অবস্থান নিশানা করে বিস্ফোরিত ৩ বোমা এবং অপর ৩ অবিস্ফোরিত হাতিয়ার সিথুয়েতে উদ্ধার করা হয়। এরই ৩ দিন আগে উত্তর পূর্বাঞ্চলের লাসিও শহরের এক বোমার বিস্ফোরণে ২ ব্যাংক কর্মকর্তা নিহত হন এবং প্রায় ডজন ২ লোক জখম হন। ওখানটায় বেশ কিছু জাতিসম্প্রদায়ভুক্ত দুর্বৃত্ত গ্রুপ মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে লড়ে চলছে। এই গত মাসেই প্রাচীন শহর মারাউকতে স্থানীয় পুলিশ বাহিনী প্রতিবাদরত বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বী অন্তত ৭ ব্যক্তি প্রাণ হারায়। মিয়ানমারের সংঘাত বিক্ষুব্ধ রাখাইন রাজ্যেই গেল আগস্টেই রোহিঙ্গা মুসলিম বিপ্লবীদের ওপর সামরিক বাহিনীর ব্যাপক প্রচণ্ড হস্তক্ষেপের প্রেক্ষাপটে প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা বাধ্য হয়ে পালিয়ে যান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আশ্রয়ের সন্ধানে। মিয়ানমার বলে তাদের বর্ণনায় মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার আইনসিদ্ধ অভিযানই পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর এহেন সামরিক অভিযানকে জাতি নির্মূল অভিযান রূপে আখ্যায়িত করেছে। কিন্তু হলে কি হবে, নোবেল শান্তি পুরস্কার জয়ী অন সান সু চির সরকার জাতিসংঘ তদন্তানুসন্ধানীদের বা অপর কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক কাউকেই সংঘাত বিক্ষুব্ধ অঞ্চলে ঢুকতেই দিচ্ছে না। আফগানিস্তানে একটানা বেশ কিছু আত্মঘাতী বোমার বিস্ফোরণ এবং জঙ্গি হানা ডজনকে ডজন লোকের মৃত্যুর কারণ হয়েছে এবং এগুলো ঘটেছে আন্তর্জাতিক গ্যাস সরবরাহ পাইপলাইনের দীর্ঘ প্রতীক্ষিত আফগান অংশের নির্মাণ কাজ শুরুর একদিন পরেই।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জুবের আত তাইব। আমি শাহাদত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.